الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چ্যানেল দর্শক শ্রোতা অনুষ্ঠান রমজানও আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম। রমজান আমাদের স্বাস্থ্য অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। গত পর্বে জেনেই ফেলেছেন যে আজকের কি বিষয়ে আলোচনা হবে, তারপর আবারও বলে দিব যারা আমাদের সাথে নতুন জয়েন হয়েছেন, আজকের যে বিষয় নেওয়া হবে তা হচ্ছে টাইফয়েড। টাইফয়েড কেন হয়, এর লক্ষণ কি রয়েছে, কি জন্য এটা হতে পারে, এর চিকিৎসা কি রয়েছে, পরামর্শ কি রয়েছে, রমজানে হয়ে গেলে আমাদের করণীয় কি রয়েছে, এই সকল বিষয়ে আমরা জানবো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর ডক্টর সাহেব আমাদের সাথেই রয়েছেন, ইনশাআল্লাহ তাআলা ওনার কাছে যাব, এর লক্ষণ কি জানবো। কিন্তু শুরুতে দুরুজে পাকের ফজিলত আমরা জেনে নেই। রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমির আলী সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া এর লিখিত কিতাব ফয়দানে রমজান এর 127 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসান্নাব আব্দুর রাজ্জাক থেকে একটি হাদিসে পাক এখানে নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার নিকট আমার আলোচনা হলো এবং সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, সে জুলুম করল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের বাবরাকাত সময়, বরকতময় সময়, এই সময়ে আমাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, রহমত বর্ষণ হতে থাকে, শয়তান জাহান্নামের শিকল দিয়ে বাধা হয়ে থাকে, গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, নেকির কাজের সওয়াব অনেক গুণ বেড়ে যায় এবং ফরজের সওয়াবও 70 গুণ বেড়ে যায়, নফলে সওয়াব ফরজের সমতুল্য এবং ফরজের সওয়াব 70 গুণ বেড়ে যায়। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি ইবাদত বন্দি করা, আর যখন আমরা সুস্থ থাকবো তখন ইবাদতে মনোযোগী হবে আমাদের। তো এই সুস্থ থাকার লক্ষ্যে যাতে করে আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ে সেজন্যই আজকের এই অনুষ্ঠান আমাদের। আসুন আমরা ডক্টরের কাছে যাব। ডক্টর সাহেব, টাইফয়েড নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো টাইফয়েড যখন হবে, এটাও একটা জ্বরের একটা প্রকার, টাইফয়েড জ্বর আমরা বলে থাকি, এই জ্বরের লক্ষণ কি, এটা সম্পর্কে যদি আমাদেরকে বলেন।
জি ধন্যবাদ, চমৎকার একটি বিষয় আজকে ইনশাআল্লাহ আলোচিত হবে। মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে। বাপুজি, আপনি যে প্রশ্নটি করেছেন, টাইফয়েড জ্বরের লক্ষণ কেমন হতে পারে, আমরা এর আগে যে একটা এপিসোড করেছিলাম মাদানী চ্যানেলের জ্বরের বিষয়ে, সে জ্বরে আমরা বলেছিলাম
ভাইরাল জ্বর নিয়ে আমরা করেছি
আলোচনা করেছি, সে জ্বর আমরা একটা কথা বলছিলাম যে কিছু জ্বর থাকে সারাক্ষণ। হ্যাঁ, তো এই সারাক্ষণ যে জ্বরটা থাকে, সারাক্ষণ জ্বর থাকে, এটা কিন্তু টাইফয়েডের একটা লক্ষণ।
জি,
সেটা বেজলাইন টাচ করবে না, সেটা একটা। তো এই জ্বরটা কেমন হতে পারে, আপনার সারাক্ষণ থাকবে কন্টিনিউয়াস ফিভার থাকবে, তারপর হচ্ছে জ্বর আপনার টেম্পারেচার 104 পর্যন্ত পৌঁছাতে পারে। জি, এই জ্বরের সাথে সাথে আপনার কনস্টিপেশন তথা কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, আপনার ডায়রিয়াও হতে পারে।
জি, টাইফয়েডের সাথে।
জি জি, ডায়রিয়াও হতে পারে, আপনার ক্ষুধামন্দা আসবে, কাশ থাকবে, তারপর হচ্ছে আপনার সাথে হার্ট রেট যেটাকে বলি হচ্ছে হৃদস্পন্দন, এই হৃদস্পন্দনটা কমে আসবে। এই লক্ষণগুলো যখন থাকবে তখন আমরা সাধারণত বিষয়টাকে টাইফয়েড হিসেবে চিন্তা করে থাকি যে এটা টাইফয়েড জ্বর হতে পারে।
জি, এটা হয় কেন?
জি,
কি দিয়ে হয়
আসলে? হ্যাঁ, এটা একটা চমৎকার কথা, আমরা অনেকেই টাইফয়েড জ্বর আক্রান্ত হই। হ্যাঁ, এবং টাইফয়েডটা আমাদের কাছে যতটুকু জানা বিষয়, টাইফয়েড কেন হয় এটা আমাদের কাছে ততটুকু জানা নাই। যদি জানা থাকতো
তাহলে আমরা বাঁচতে পারবো,
আমরা ইনশাল্লাহ অধিকাংশ ক্ষেত্রে আমরা টাইফয়েড থেকে বেঁচে যেতাম। মূলত টাইফয়েডটা হয় পানীয় খাদ্যবাহিত রোগ, এটার যে যে মাধ্যম, হ্যাঁ যে মাধ্যমটা, সে মানে হচ্ছে আপনার পানি দ্বারা অথবা আপনার খাবার দ্বারা এই রোগটা হবে। এখন যে দুইটা ব্যাকটেরিয়া আছে, একটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি, একটা নাম হচ্ছে প্যারাটাইফি, এই টাইফি থেকে টাইফয়েড আসছে। সালমোনেলা টাইফি এবং প্যারাটাইফি আছে এমন পানি যদি আপনি খান, এমন খাবার যদি আপনি খান, তখন আপনার এই রোগটা হবে।
টাইফি ব্যাকটেরিয়া থেকে টাইফয়েড,
সালমোনেলা টাইফি অথবা সালমোনেলা
টাইফি বললে আমরা দুইটা একসাথে চলে আসে,
টাইফি বলেন আপনি, সমস্যা। হ্যাঁ, যে টাইফি প্যারাটাইফি থেকে সালমোনেলা টাইফি প্যারাটাইফি থেকে ওই কন্টেইনিং ফুড যখন ব্যাপারে আপনি যখন খাবেন তখন আপনার এই সমস্যাটা হবে। এখন প্রশ্ন আসতে পারে এই খাবারগুলো কোথায় থাকে বা কোন খাবারের মধ্যে আপনার এই ব্যাকটেরিয়াগুলো থাকে। আপনার হচ্ছে বিশেষ করে আমরা যে পানিটা খাই এই পানিটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে আপনার যদি না ফুটাই বা ফুটানো পানি যদি না খাই তখন আমার টাইফয়েড হওয়ার সম্ভাবনা
থাকে।
কারণ হচ্ছে পানির মধ্যে সালোনা টাইপি প্যারাটাইপি থাকে। পানিটা আমি কতক্ষণ গরম করবো ফুটাবো মিনিমাম মেডিকেল সায়েন্স বলছে মিনিমাম 30 মিনিটস আপনার এই পানিটা ফুটাইতে হবে। দেখা যায় 10 মিনিটের ভিতরে পানি ফুটে যায়। ফুটে গেলেও আপনার এই পানিটাকে আপনি তখন চুলা থেকে নামাবেন না, মিনিমাম 30 মিনিটস আপনি অপেক্ষা করবেন। কারণ ওই অর্গানিজমটা কিল হওয়ার জন্য মিনিমাম 30 মিনিটস আপনার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন। এই টেম্পারেচারটার মাধ্যমেই হচ্ছে গিয়ে কি ওই সময়ের নির্দিষ্ট সময় যখন এইটা হিটটা পাবে তারপর হচ্ছে গিয়ে এই ব্যাকটেরিয়াটা মারা যাবে।
এটা কিন্তু একবার নতুন তথ্য দিলেন আমাদের সমাজে। কিন্তু যখনই পানিটা ফুটে যায় বাষ্প বের হয় ফুটে যায় তখনই আমরা নামিয়ে ফেলি। মানে এটা আমাদের জন্য খুব শিক্ষণীয় একটা দিক রয়েছে। দর্শক শ্রোতা, ডক্টর সাহেব বললেন যে আমরা যখন পানি ফুটাবো ফুটিয়ে যারা পানি পান করে থাকি তো পানি ফুটিয়ে পান করা উচিত। তো এই ফুটাবো যে কমসে কম 30 মিনিট আমাদের ফুটাতে হবে। আমি আরেকটা জিনিস এখানে বলবো, যারা পানি ফুটিয়ে বিশেষ করে কিছু ঔষধ রয়েছে মানে শিশুদের
পানি
পরিষ্কার ফুটানো পানি দ্বারা এটা বানাতে হয়, তো এই ফুটানোটাও ডাক্তার সাহেবের পরামর্শ অনুযায়ী আমরা 30 মিনিট ফুটাতে হবে, তখন ব্যাকটেরিয়া গুলো দূর হবে এবং এটা পরিপূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত পানি আমরা পান করতে পারবো। এটা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। জি,
তারপর হচ্ছে আমরা পানি, এই তো পানির বিষয় গেল, তারপর হচ্ছে আমরা যে খাবারটা খাই এই খাবারটা সাধারণত আমরা এখন, আগে কেন জানি আপনারা ইয়ং জেনারেশন যারা ছিল তারা অনেক স্বাস্থ্য সচেতন ছিল, এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে তারা মানে খাবারের বিষয়ে খুব একটা তারা সচেতন না। স্বাস্থ্য সচেতন আছে কিন্তু খাবার বিষয়ে তারা সচেতন হতে চায় না। ইউজুয়ালি তারা বেশিরভাগ সময় বাইরে খাবার খায়, এই বাইরের খাবারের মধ্যে এই ব্যাকটেরিয়া থাকে এবং সেখান থেকে তারা আপনার টাইফয়েড আক্রান্ত হয়। আমাদের কাছে বিভিন্ন ধরনের রোগী আসে, এই রোগীগুলো দেখা যায় তাদের খাবারের হিস্ট্রি যখন আমরা নিই তখন দেখি যে তারা বাইরের খাবার খেয়েছে। খাবারটা কিরকম হতে পারে, খুব শখ করে আপনি ফুচকা খেলেন বাইরে যে এই ফুচকার মধ্যে জিনিসটা থাকতে পারে, ব্যাকটেরিয়াটা থাকতে পারে। আপনি খুব শখ করে আপনি চটপটি খেলেন, এই চটপটির মধ্যে যেমন পয়লা বৈশাখে খুব শখ করে মানুষ এই খাবার গুলা খায় বা
বিভিন্ন
ইভেন্টে খায়। আমি ইভেন্টের বিরুদ্ধে বলছি না, বাট এই অকেশন গুলোতে তারা যে পানি দিয়ে খাবারটা রেডি করছে বা যে প্রক্রিয়ায় খাবারটা আপনার সামনে প্রেজেন্টেশন করছে এটা স্বাস্থ্যসম্মত না।
দেখতে আমাদের সাথে মনে হচ্ছে খুব সুন্দর খাবার,
আপনার সামনে প্রেজেন্টেশনটা অত্যন্ত মুখরোচক কিন্তু খাবারটা আপনার জন্য স্বাস্থ্য মানে স্বাস্থ্যসম্মত না,
স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং টাইফয়েড হওয়ার ঝুঁকি রয়েছে।
জি, বাইরে আপনি মনে করেন হোটেলে খাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে আপনাকে বাসি খাবার দেয়, আপনি বুঝতে পারেন না, গরম করে আপনাকে বাসি খাবারটাই দিচ্ছে,
গরম করে আবার নতুন করে রান্না করে
সিস্টেম করে এমন একটা ডিশ দিচ্ছে আপনাকে, আপনাকে বুঝতে
মনেই হবে না যে এটা বাসি খাবার।
জি, আমাদের নৈতিক বিপর্যয়ের কারণে হয়তো এরকম হয়। তো যাই হোক, যেটা বলছিলাম এই সমস্ত কারণেই আপনার মূলত টাইফয়েড হয়ে থাকে।
জি, কারণগুলো খুব আসলেই মানে হয়তো আমরা শুনে আতঙ্কিত হয়ে গেলাম যে কোথায় খাবো কি করব কি না করব। সবচেয়ে উত্তম হচ্ছে নিজের ঘরে খাবার খাওয়া এবং খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকা। এটা খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো বললেন, আমি এর সাথে কিছু অ্যাড করব। চিকিৎসা পদ্ধতি জানবো ইনশাআল্লাহ, বাঁচার উপায়ও জানবো এবং রমজানে বিশেষ পরামর্শ আপনার থেকে জানবো। কিন্তু এর মধ্যে আমি বলবো যে আমরা যারা খাবার খেয়ে থাকি, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হাদিসে পাক সারমর্ম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যখন খানা খাবার খেতে বসবে তখন খাবারে ওযু করবে এবং খাবার থেকে যখন ফারিক হয়ে যাবে খাবার খাওয়া শেষ তখন তোমরা ওযু করবে।
জি,
আমরা যদি ডক্টর সাহেবের কথাটার সাথে হাদিসটাকে একটু যোগ করি, ওযু করা মানে হচ্ছে হাত ধুয়ে নেয়া, মুখ ধুয়ে নেয়া ভালো করে। যদি আমরা নেই তাহলে দেখতে পারবো এখন বর্তমান যে আপনার WHO বিভিন্ন
হাত ধোয়া কর্মসূচি
দিবস পর্যন্ত আছে, কিভাবে হাত ধৌত করব, এবং বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে এই WHO-র পক্ষ থেকে আপনার বিভিন্ন মানুষ গিয়ে তারা এটা শিখায় বাচ্চাদেরকে এবং মাদেরকে
স্বাস্থ্য সচেতন
বাড়ানোর জন্য এগুলো শিখানো হচ্ছে। দেখুন হাদিসে পাকের মধ্যে আসছে, খাবার আগে এবং খাবার পরে আমরা কি করব, হাত ধৌত করব, ওযু করব, মুখের বাইরের অংশ ধৌত করব, হাত দুই হাত ধৌত করার জন্য বলা হয়েছে, দু হাত দু হাতের কবজি পর্যন্ত ধৌত করার জন্য বলা হয়েছে। দেখুন যদি আমরা ধৌত করে নেই তাহলে আমরা যখন খাবার খাই, দুপুরে খাবার খেলাম, হাত ধৌত করলাম না, হাতের মধ্যে তৈলাক্ত জিনিস লেগে গেল, এর মধ্যে ব্যাকটেরিয়া জমা হতে থাকলো, ওই হাত দিয়ে হাত না ধুয়ে আমরা খেয়ে ফেললাম, অথবা একটু পানি ছুঁয়ে আমরা খেয়ে ফেললাম, তো এক্ষেত্রে এই ব্যাকটেরিয়া থেকে আমি নিজেই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছি। সঠিকভাবে আমরা হাত ধৌত করছি না, সাবান দিয়ে হাত ধৌত করছি না, আমরা
নিজের অজান্তে আমি নিজের রোগটাকে
নিজের রোগটা নিয়ে আসছি। একটি খুব ঘটনা আপনার আমির সুন্নাহ দামাত বরকাতুর আলিয়া ফাজল সুন্নাতের মধ্যে লিখেছেন যে এক ড্রাইভার তিনি খাবার খেতে বসলো আপনার হোটেলের মধ্যে, খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই তার ইন্তেকাল হয়ে গেল, সাথে সাথে ইন্তেকাল হয়ে গেল। এখন অটোমেটিক্যাল যদি কেউ হোটেলে বসে খাবার খায় আর আপনার হোটেল মালিককে অ্যারেস্ট ধরবে অবশ্যই হবে, তো তেমনই ভাবে তোমাকে একটু ময়নাতদন্ত হলো, যখন এই চেক করা হলো তখন দেখা গেল যে উনি এই ড্রাইভার সে খাবার খাওয়ার আগে গাড়ির চাকা উনি ঠিক করছিল এবং ওই চাকার নিচে একটি বিষাক্ত সাপ পিষ্ট হয়ে মারা গিয়েছে এবং ওই বীজগুলো চাকার সাথে মিক্স ছিল, সেই যে মানে চাকা খুলেছে চাকা ধরেছে সেজন্য বীজগুলো সব হাতে লেগেছে এবং ওই খাবার যখন ওই হাত না ধুয়ে যখন খাবার খেলো বীজ তার শরীরে চলে গেল, বীজ নিজের কাজ নিজে করে ফেললো। এই যে অবস্থাটা হলো এর কি জন্য হলো, হাত ধৌত না করার কারণে বিষটা ভিতরে চলে গেল। তেমনি ভাবে হাত ধৌত করে আজকে আমরা খাচ্ছি না, বিশেষ করে যদি আমরা এখন ইয়াং জেনারেশন দেখি হাত ধোয়ার কোথায়, টিস্যু দিয়ে মুছে ফেলে দেই, টিস্যু দিয়ে মুছে আমরা খাবার খেতে বসে যাই, তো এই ধরনের কাজ করা থেকে আমাদের বাঁচা উচিত। যেহেতু সুন্নতি কারিমাও হচ্ছে হাত ধৌত করা, আমরা সাবান দিয়ে ভালোভাবে হাত আপনার ধৌত করবো, ধৌত করবো,
আল্লাহ রাসূলের সুন্নাত বলছে তুমি হাত ধো এবং বিজ্ঞানও বলছে এবং
হাত ধো তোমরা।
হ্যাঁ, আপনার টাইফয়েড এর থেকে বাঁচার জন্য সবচেয়ে প্রথম যে পরামর্শটা দেওয়া হচ্ছে এবং টাইফয়েড সহ বিভিন্ন রোগের পানিবাহিত রোগগুলো থেকে বাঁচার জন্য প্রথম যে পরামর্শটা দেওয়া হচ্ছে যে খাবার আগে এবং খাবার পরে
হাত ধৌত করা,
মানে ভালোভাবে হাত ধৌত করতে হবে।
এক্ষেত্রে আমি আরেকটা পরামর্শ দেব, আমির রাসূল দামাত বরকাতুন আলিয়া উনি আমাদেরকে শিখিয়ে থাকেন যে তোমরা যখন ছোটদের হাত ধোয়াবে তখন নিজে কচলিয়ে নিজে মানে কচলিয়ে হাত ধৌত করাও, কেননা তারা নিজেরটা নিজে ধৌত করতে পারে না, সাবান দিয়ে ভালো করে আপনার আঙ্গুলগুলো এভাবে করে আঙ্গুলগুলো আপনার ভালো করে কচলিয়ে প্রত্যেকটা আঙ্গুল আপনার ই করে
আঙ্গুল আলাদা করে
আলাদা করে আপনার মানে মেসেজ করে আঙ্গুলের যে ফাঁকা রয়েছে এবং কিছু দাগ যে রয়েছে রেখা রেখার নিচে এভাবে করে আপনার ভালো করে ধৌত করার জন্য আমি শুধু আমাদেরকে উপদেশ দিয়ে থাকে। যদি আমরা এর উপর আমল করি এবং আমাদের সন্তানদেরকে যদি এই তাদের হাতগুলো এভাবে ধৌত করে সাবান দিয়ে, তাহলে আশা করি ব্যাকটেরিয়া থেকে অনেক অংশ আমরা বেঁচে থাকবো এবং এই হাত দিয়ে আমরা যখনই খানা খাবো তখনই আমরা হাত ধৌত করবো,
সাবানের জন্য নিরাপদ হয়ে যাবে। চমৎকার কথা বলছিলেন। এখন আমি যে বিষয়টা বলবো আপনাকে, চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে টাইফয়েড থেকে বাঁচার উপায়টা একটু আমরা
আলোচনা করি।
যে টাইফয়েড থেকে বাঁচার উপায় যেটা সর্বপ্রথম যে পরামর্শটা, আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর হাদিস শোনাচ্ছিলেন, আমি শুনে আমি নিজে মানে শিহরিত হয়ে যাচ্ছি যে আসলে হাদিসের সাথে বিজ্ঞানের সাথে আমি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছি না। বিজ্ঞান যা বলছে এখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1450 বছর আগে বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছে এবং এর চেয়ে আরো আরো অ্যাডভান্স
হয়ে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা ওযু করো খাবারের পূর্বে, আর জাস্ট এখন সায়েন্স বলছে তোমরা কি হাতটা ধো। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অ্যাডভান্স, কিছুদিন পরে ইনশাল্লাহ এমন হয়তো তথ্য আসবে যে পারলে তোমরা মানে বিজ্ঞান বলবে তোমরা হাতও দো মুখও দো, ঠিক আছে, যেটা কিনা অ্যাডভান্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছেন।
তো
টাইফয়েড থেকে বাঁচার যে মানে সবচেয়ে বড় প্রথম যে উপায় সেটা হচ্ছে আপনি যাই খান যাই করেন অবশ্যই হাত ধোবেন এবং ভালোভাবে হাত ধোবেন। বাহিরের খাবারটা আপনি যথাসম্ভব চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, বাইরের হোটেলের খাবার খাবেন না, তারপর হচ্ছে বাসায়ও আপনি কোনোভাবে বাসি খাবার খাওয়া যাবে না, বাসি খাবারটা কোনোভাবেই আপনার গ্রহণযোগ্য না। যে বিষয়টা আমরা করবো দুঃখিত এটা কাটাবো, এর পরবর্তীতে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমরা যে পানিটা খাবো, পানিটা অবশ্যই মিনিমাম 30 মিনিটস আমরা এটাকে বয়েলিং করবো, দেন আমরা এই পানিটা আমরা খাবো
জি।
তারপর হচ্ছে গিয়ে কি, আমি বাথরুমে যাব, বাথরুম থেকে আসব, যাওয়ার আগে এবং বাথরুম থেকে বাইর হওয়ার পরে উভয় অবস্থায় আমি ভালোভাবে হাতটা ধুবো। এই পরামর্শগুলো যদি আমরা মানি ইনশাল্লাহ আমরা প্রাকৃতিক ভাবেই আমরা ইনশাল্লাহ এই টাইফয়েডের হাত থেকে বা এন্টারিক ফিভার হাত থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ।
এর চিকিৎসা কি রয়েছে?
যে চিকিৎসা পদ্ধতি আসলে
হচ্ছে
আমার
টাইফয়েড ধরা পড়ে গেল,
টাইফয়েড হয়েছে কি
কিভাবে,
জি টাইফয়েড হয়েছে কিনা এটা আমি আগে কনফার্ম করবো। হ্যাঁ, কারণ যেহেতু এখানে একটা অ্যান্টিবায়োটিক এর বিষয় থাকে তাহলে আমাকে আগে কনফার্ম হতে হবে আমার ডায়াগনোস টাইফয়েড হয়েছে কিনা। তা আমরা যখন এই টাইফয়েড এর যে লক্ষণ গুলো বলেছিলাম, ওই যে আপনার 104 ডিগ্রি পর্যন্ত জ্বর এবং কন্টিনিউয়াস জ্বর, সারাক্ষণ জ্বর লেগে থাকা, আর কনস্টিপেশন, ডায়রিয়া এইসব যদি থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের ফার্স্টে ব্লাড কালচার করব। ব্লাডটা আমরা যখন কালচার করব, কালচারের ভিতরে আমরা অর্গানিজমটা পেয়ে যাব।
এটা কতদিন পরে আমরা চেষ্টা করাতে পারি?
জি একটু বলছিলাম, প্রথম সপ্তাহে আমরা জ্বরের প্রথম সপ্তাহে আমরা ব্লাড কালচার করতে পারি। আর পেশেন্ট যদি আমার কাছে জ্বরের দ্বিতীয় সপ্তাহে আসে, সেক্ষেত্রে আমরা একটা টেস্ট করি, সেটা হচ্ছে উইডাল টেস্ট বলা হয়। হ্যাঁ, উইডাল টেস্ট করতে পারি। এই টেস্টের মাধ্যমে আমরা টাইফয়েড কে আমরা আইডেন্টিফাই করতে পারি, ডিটেক্ট করতে পারি এবং ডায়াগনোসিস করতে পারি। তো প্রথম সপ্তাহে, জ্বরের প্রথম সপ্তাহে আমরা ব্লাড কালচার করতে পারি এবং দ্বিতীয় সপ্তাহে আমরা আপনার উইডাল টেস্ট করতে পারি। এরপর হচ্ছে তৃতীয় সপ্তাহে আমরা প্রস্রাবের পরীক্ষা দিয়ে করতে পারি, চতুর্থ সপ্তাহে আমরা স্টুল কালচার করে করতে পারি, চতুর্থ সপ্তাহে অর্গানিজম আমরা স্টুলে পাবো। জি, তো যে বিষয়টা বলছিলাম এইভাবেই করে আমরা ফার্স্টে কনফার্ম হই যে এই পেশেন্টের আপনার টাইফয়েড হয়েছে।
জি,
যখন আমরা কনফার্ম হই টাইফয়েড হয়েছে, তখন আমরা একটা নির্দিষ্ট ডিউরেশনে একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিই। ওই অ্যান্টিবায়োটিকটা আমাকে হয়তো শিরাতে নিতে হয় ইন্টারভেনাস রুটে, এবং ওই অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কয়দিন পরামর্শ দিয়েছেন ওই কয়দিনই নিতে হবে।
এখন
যে কথাটা আমি এখানে অত্যন্ত গুরুত্বের সাথে বলবো, আপনি অ্যান্টিবায়োটিক শিরাতে শুরু করছেন, আপনি অ্যান্টিবায়োটিক শিরাপথে বা ইন্টারভেনাস রুটে শুরু করেছেন, শুরু করার পরও আপনি দেখবেন যে আপনার জ্বর যাচ্ছে না, এতে আপনি আতঙ্কিত হবেন না। কারণ এই টাইফয়েডের জ্বরটা হচ্ছে এমন, এটা মিনিমাম 5 দিন থাকবে, ইভেন আপনি অ্যান্টিবায়োটিক শুরু করার পরও 5 দিন এই জ্বরটা থাকবে। সুতরাং কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না, একটু ধৈর্য ধরতে হবে, ডক্টরের পরামর্শ যেভাবে দিয়েছেন আপনাকে অ্যান্টিবায়োটিক নেওয়ার, ওই ওষুধটা ওইভাবেই কন্টিনিউ করতে হবে। জি, যে কথাটা মানে একটু গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছিলাম, জ্বরের আপনার 5 দিন এই জ্বরটা থাকে অ্যান্টিবায়োটিক শুরু করার পরও, সুতরাং এখানে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না,
হওয়া যাবে না।
জি, আর হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খাবে, ডিহাইড্রেশন যদি আসে তাহলে ডিহাইড্রেশন ফিল আপ করার জন্য পর্যাপ্ত আপনার ফ্লুইড নিতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তারপর হচ্ছে আপনার তরল তরল খাবার গুলা, আর আপনার এই যদি কনস্টিপেশন বা অন্য কোনো সমস্যা থাকে সেটা সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট দিয়ে আমরা ইনশাল্লাহ, আর জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক বা প্যারাসিটামল জাতীয় ওষুধ নিতে পারে ইনশাল্লাহ। এইভাবে করে তিনি সুস্থ থাকবেন।
রমজান মাসের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
রমজান মাসে অবশ্যই বিশেষ পরামর্শ থাকবে, রমজান মাস যেহেতু ইবাদতের মাস, শরীরটাকে আমরা সুস্থ রাখতে চেষ্টা করব।
রমজান মাসে তো বিশেষ করে
ইফতারের
সময় চলে আসে, তখন কি হাত ধোবো আর কি করব,
যে আগে খাই তারপরে হাত ধুই, এরকম একটা অবস্থা। তো আমার রমজান মাসে আমাদের নিয়ত থাকে, রমজান হচ্ছে আমাদের ইবাদতের মৌসুম, ইবাদতের সিজন, ইবাদত প্রশিক্ষণের মাস। সুতরাং এই অবস্থায় আমাকে আগে সুস্থ থাকতে হবে, ইবাদত করার জন্য আপনার সুস্থ থাকা বাঞ্ছনীয়, অত্যন্ত আবশ্যকীয় সুস্থ থাকা। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ইফতার করেন বা সেহরি করেন বা যেটাই করেন, খাবার পূর্বে এবং খাবার পরে অবশ্যই আপনি ভালোভাবে হাত ধুবেন। বিশেষ করে ইফতারের আগে আপনি যে কথাটা বলেছেন, হ্যাঁ আমি সেটার সাথে একটু যুক্ত হই, ইফতারের সময় দেখা যায় এমন একটা তাড়াহুড়ো অবস্থা, আমরা অনেক সময় ইফতার তৈরি করার সময় হাত ধুই না। হ্যাঁ, ইফতার তৈরি করার সময় হাত ধুই না, হ্যাঁ চনামুড়ি একসাথে করে ফেলছি বা বুটমুড়ি একসাথে করে ফেলছি, হাত ধোয়ার অত আমরা তো খেয়াল করতে পারি না। তো এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে আপনার। দেখা যায় রমজানে আমরা যে বুটমুড়ি বলেন, পেঁয়াজ ও বেগুন
বাইরে থেকে নিয়ে আসি,
এগুলো বাইরে থেকে নিয়ে আসি, এই খাবারগুলো আপনার রাস্তার মধ্যে সাজিয়ে রাখে, অনেক সময় তারা এটাকে প্রোটেকশন দিয়ে রাখে, অনেক সময় ডিরেক্ট খালি রাখে,
ডাইরেক্ট
একদম ধুলা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ধুলাবালি। ভাইজান আপনি অবশ্যই চেষ্টা করবেন, বিশেষ রোজাদার ভাইয়েরা আপনি অবশ্যই চেষ্টা করবেন
এই খাবারগুলো,
সময় দর্শক কিন্তু এই খাবারগুলো কোনোভাবে নেবেন না, প্রয়োজনে আপনি পানি দিয়ে ইফতার করবেন, তবু এই খাবারের কাছে যাবেন না। আপনি টাকা দিয়ে তো বিষ কিনছেন, কোনোভাবে খাবারগুলো খাওয়া যাবে না। জি, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি হাত ধুবেন, বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন, আর জাঙ্ক যে ফুডগুলো আছে এই ফুডগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। হ্যাঁ, ফাস্টফুড টাইপস এর খাবারগুলো দেখা যায় এখানে যে বার্গার বা এই অনেকে ওগুলো দিয়ে আবার ইফতার করে, যেটা কিনা আসলে টেন্সের মধ্যে মানে আমাদের টেন্স এখন চলে আসছে, এই খাবারগুলোতে দেখা যায় বার্গারে যে পেটিসটা থাকে বা যে পেটিটা বাড়ানো থাকে, এই পেটিটা অনেক পুরানো থাকে, এতে করেও আপনার অনেক সময় আপনার আক্রান্ত হয়ে যেতে পারেন উনি, হ্যাঁ টাইফয়েড আক্রান্ত হয়ে যেতে পারেন। তো এই বিষয়গুলো যদি উনি সচেতন থাকেন ইনশাল্লাহ আমার মনে হয় উনি টাইফয়েডের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পেতে পারেন। আর যদি রমজানে আপনার টাইফয়েড হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি আল্লাহর রহমতে রোজা রাখার মতো শক্তি সামর্থ্য থাকে রোজা রাখবেন, পাশাপাশি ট্রিটমেন্ট অবশ্যই নিয়ে
চালিয়ে যেতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর পরামর্শ দিয়েছেন, সময় আমাদের হাতে একেবারে কম রয়েছে, আমরা শেষের দিকে যাব। যে পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন এই পরামর্শগুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ। আমরা যখনই রোজা রাখব অবশ্যই রোজা রাখার ক্ষেত্রে শারীরিক সুস্থতা আমাদের জরুরি, আর শারীরিক সুস্থতার জন্য এই পরামর্শগুলো অতীব জরুরি। হাত ধৌত করা এবং শরীর থেকে ব্যাকটেরিয়াগুলো দূর করা, পানিগুলো আমাদের ফুটিয়ে খাওয়া, শরবত পান করছি, তো বিশেষ করে যে পরামর্শটা এর আগের পর্ব দেওয়া হয়েছে বরফ যে আমরা নিচ্ছি, বরফগুলো থেকে আমরা অবশ্যই পরহেজ করব, বরফগুলো না নেই, কারণ বরফের মধ্যে ব্যাকটেরিয়া থাকে। কারণ বরফের পানিগুলো কোত্থেকে নেওয়া হয়েছে, নদীর পানি না পুকুরের পানি না অন্য কোনো পানি, এর মধ্যে কত কিছু থাকতেই পারে ব্যাকটেরিয়া, আর যার মাধ্যমে আমাদের টাইফয়েড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং এইগুলো জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলেই কেবল আমরা শরীরকে সুস্থ থাকতে পারবো, রাখতে পারবো এবং রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারবো। ইবাদত বন্দি কিন্তু আমাদের দিল লাগবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা ম্যালেরিয়া সম্পর্কে আলোচনা করব। ম্যালেরিয়া কিভাবে হয়, কেন হয়, কি জন্য হয়, এর লক্ষণ কি রয়েছে, বাঁচার উপায় কি রয়েছে, এ সকল বিষয় সম্পর্কে জানবো। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেল দেখতে থাকুন। সকলের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে এখানেই বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।